বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 8 সেপ্টেম্বর, 24 ভাদ্র এবং ফার্সি 17 ফারবাহার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের সমুদ্র সৈকতে মৃত ডলফিন ভেসে আসায় পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েল দ্রুত পতনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই অবৈধ রাষ্ট্র মৃত্যু ভয়ে আত্মহত্যা করতে চায় বলে মন্তব্য করলেন ইরানের সেনাপ্রধান। আফগানিস্তানে মোল্লা হাসান আখুনকে প্রধানমন্ত্রী করে তালেবানের অন্তর্বর্তী সরকার গঠন এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশে অপরাজনীতি বিএনপিকে খাদের কিনারে পৌঁছে দিয়েছে বলে সেতুমন্ত্রীর অভিযোগ। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য বিএনপির। এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দেশটিকে বিকিয়ে দিয়েছে এবং খুনের রাজনীতি করছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের সেনাপ্রধান সৈয়দ আব্দুর রহিম মুসাবি বলেছেন, দখলদার ইসরায়েল যে দ্রুত পতনের দিকে এগোচ্ছে তা বুঝতে পেরেছে ইহুদিবাদী নেতারা। এ কারণে এখন হয়তো তারা মৃত্যু ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে চায়। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আবিব কোহাবির সাম্প্রতিক হুমকির জবাবে তিনি আজ একথা বলেন। ইরানের সেনাপ্রধান দেশের পশ্চিমাঞ্চল সফরের সময় আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল এর আগেও বড় বড় পরাজয়ের স্বাদ আস্বাদন করেছে, তাদের আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি অনেক। জেনারেল আবিব কোহাবি সম্প্রতি হুমকি দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা জোরদার করা হয়েছে। 2015 সালে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে, তখন একথা বলল ইহুদিবাদী এই কমান্ডার। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমার যে কোনো স্থানে তার দেশের নৌসেনারা জাহাজ চালিয়ে যেতে পারেন। গভীর সমুদ্রে সফলতার সঙ্গে একটি মিশন শেষ হওয়ার পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শাহরাম ইরানি বলেন, ইরানের নৌশক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আন্তর্জাতিক পানিসীমায় যে কোনো স্থানে তেহরান নৌ উপস্থিতি ঘটাতে পারে। তিনি আরও বলেন, ইরানই হচ্ছে একমাত্র দেশ যে নিজেই নিজের সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা দিয়ে থাকে। সম্প্রতি ইরানের একটি নৌ গ্রুপ 45,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বের তিনটি মহাদেশের 55টি দেশ সফর শেষে সফলতার সঙ্গে দেশে ফিরেছে। এই মিশনে অংশ নেওয়া কয়েকটি যুদ্ধজাহাজ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান দেশটি পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করার কথা ঘোষণা করেছে। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে এই সরকারের প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে। আব্দুল গনি বারাদার তার প্রথম উপ প্রধানমন্ত্রী এবং আব্দুল সালাম হানাফি দ্বিতীয় উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার সন্ধ্যায় কাবুলে এক সংবাদ সম্মেলনে নয়া অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। মোল্লা হাসান আখুন্দ 1990-এর দশকে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বিগত বছরগুলোতে তালেবানের লিডারশিপ কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মুজাহিদ বলেছেন, এই অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিক প্রয়োজন পূরণের জন্য গঠন করা হয়েছে এবং পরবর্তীতে স্থায়ী সরকার গঠনের ঘোষণা দেওয়া হবে। এদিকে বাংলাদেশ এখনই আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। আজ সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না। নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টে 25 ও 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে। জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণ নীতি এখন বিএনপির রাজনীতি। অন্যদিকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে। জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণ নীতি এখন বিএনপির রাজনীতি। আজ সকালে রাজধানীর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা খণ্ডিত দৃষ্টি দিয়ে দেখছে সবকিছু। তারা বাস্তবতা এখনো উপলব্ধি করতে পারছে না, তাই কর্মীদের চাঙ্গা রাখতে নানা মুখরোচক বক্তব্য দেন যা অন্তঃসার শূন্য। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির আন্দোলনের হাঁকডাক সীমাবদ্ধ শব্দ বোমা ছাড়া আর কিছু নয়। বিএনপি নেতারা সারা দেশে সংকট দেখতে পান, কিন্তু তারা নিজেদের রাজনীতিতে কোনো সংকট দেখতে পায় না। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। ক্ষমতায় টিকে থাকতে তারা এখন আমলাতন্ত্রকে ব্যবহার করছে। দেশের আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে। আজ সকালে ঠাকুরগাঁও জেলা শহরে বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সবকিছুই আওয়ামী লীগের দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে তথাকথিত নির্বাচন খেলা করে গণতন্ত্রের একটা মুখোশ দিয়ে জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেছেন, তালেবানের উচিত প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করা। ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেন, তিনি আশা করেন তালেবান সকলের প্রতি সুবিচার করবে। তিনি আরও বলেন, আফগানিস্তান একটি পৃথক দেশ, যারা এখন সেখানে এসেছে তাদেরকে সেই দেশ সামলাতে হবে। আমি আশা করি তারা সকলের প্রতি ন্যায় বিচার করবে এবং ইসলামী নীতির উপর একটি ভালো সরকার পরিচালনা করবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি দেশকে বিকিয়ে দিয়েছে, খুনের রাজনীতি করছে। তিনি আজ বিকেলে কলকাতায় দলীয় কর্মী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি দেশকে বিকিয়ে দিয়েছে, খুনের রাজনীতি করছে। তিনি আজ বুধবার বিকেলে কলকাতার চেতলায় দলীয় কর্মী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, দিল্লিতে এত দাঙ্গা হয়ে গেল, আজ পর্যন্ত কেউ জানতে পেরেছেন কতজন মারা গেছেন?
সব চুপচাপ বসে আছে, কোন চাপ নেই বিজেপির ওপরে, পুরো চুপচাপ বসে আছে আর খুনের রাজনীতি করছে। দেশটাকে বেঁকিয়ে দিয়েছে। চাকরি নেই, বাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা করোনা ভ্যাকসিন প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, কোভিশিল্ড তুমি আমায় দিয়েছো, আমরা নিয়েছি, কিন্তু আমরা যদি সিঙ্গাপুরে না যেতে পারি, নট অ্যালাউ ইন্ডিয়ানরা। কোভিড ভ্যাকসিন নিয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা, তারা পরীক্ষা দিতে যেতে পারল না, তারা সে দেশে পড়াশোনা করতে যেতে পারল না, শিল্পপতিরা যারা আছেন তারা যেতে পারছেন না, ব্যবসা যারা করেন তারা যেতে পারছেন না, সাংবাদিকদের তো ঢুকতে দিচ্ছে না। এই পরিস্থিতি ইন্ডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু পাল্টা আমরা কি করেছি? মমতা বলেন, আমার একটা ছোট্ট প্রশ্ন, যদি কোভ্যাকসিন অনুমোদিত না হয় তাহলে প্রধানমন্ত্রী কেন ইউএসএতে যাবেন? আমরা আশা করি ইউএসএতে যাওয়ার আগে কোভ্যাকসিন যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অবশ্যই অনুমোদিত হয়। আপনার যাওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, আপনি একবার কেন 50 বার যান, কিন্তু ছেলেমেয়েদেরও যেতে দিতে হবে। তাদের বাবা মায়েরা অনেক টাকা খরচ করে সর্বস্ব বিকিয়ে দিয়ে পড়াশোনার ব্যবস্থা করে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের জাতীয় বীর আহমদ শাহ মাসুদের ভাই আহমদ ওয়ালি মাসুদ বলেছেন, পাঞ্জশিরের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি তালেবানের হাতে চলে যায়নি। তালেবান গোষ্ঠী পাঞ্জশির নিয়ন্ত্রণে যে দাবি করছে তা সঠিক নয়। প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা এখনও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। জেনেভায় আফগানিস্তানের প্রতিনিধির দপ্তরে এক বৈঠকে তিনি আরও বলেছেন, ভাতিজা আহমদ মাসুদের নেতৃত্বাধীন তালেবান বিরোধী প্রতিরোধ ফ্রন্ট এখনও তালেবানের কাছে আত্মসমর্পণ করেনি এবং এই ফ্রন্টের যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে। গতকালও পাঞ্জশিরের প্রতিরোধ ফ্রন্টের একটি সূত্র লড়াই চালিয়ে যাওয়ার দাবি করে বলেছিল, গোটা প্রদেশ তালেবান নিয়ন্ত্রণ করছে এমন কথা সঠিক নয়। এর আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় বিজয় দাবি করে তালেবান। তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সোমবার বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের দেশ পুরোপুরি যুদ্ধের ডামাডোল থেকে মুক্তি পেল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ এমন একটি আফগানিস্তান দেখতে চায় যেখানে যুদ্ধ বা সন্ত্রাসবাদ থাকবে না। তিনি মঙ্গলবার সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। এ সময় আবদুল্লাহিয়ান ও কারজাই আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান সম্পর্কে তার দেশের মৌলিক নীতি তুলে ধরে বলেন, আফগানিস্তানের সকল দল ও গোত্রের প্রতিনিধিদের নিয়ে একটি ব্যাপক ভিত্তিক অংশগ্রহণমূলক সরকার গঠন করা হলেই কেবল দেশটিতে টেকসই শান্তি আসতে পারে বলে তেহরান মনে করে। টেলিফোন সংলাপে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, আফগানিস্তানের সর্বজনশ্রদ্ধেয় নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং তাদের উদ্দেশ্যে আফগান জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। তিনি আফগানিস্তানের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আগের মতো সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানান। ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেছেন, সৌদি আরবের সঙ্গে তাঁর দেশের যে আলোচনা চলছে তা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং দুই পক্ষই ইতিবাচক ফলাফলের জন্য দৃঢ় প্রত্যয়ী। তিনি জানান, দুই দেশের মধ্যে এর আগে ইরাকের রাজধানী বাগদাদে 3 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং এর ধারাবাহিকতায় 4th দফা বৈঠকে বসবে দুপক্ষ। তবে এ বৈঠকের দিন তারিখ এখনও ঠিক হয়নি, পরস্পরের সম্মতিতে তা নির্ধারণ করা হবে। ইরাকের একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, আলোচনা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কারণ আমরা দুই দেশই মুসলিম দেশ, আলোচনা এবং পরামর্শের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সমস্ত ইস্যুর সমাধান করা হবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এই সংস্থাকে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আইএইএ মঙ্গলবার ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করার পর গরিবাবাদি এই আহ্বান জানালেন। ওই প্রতিবেদনে জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা বলেছে, ইরানের পরমাণু তৎপরতার উপর এই সংস্থার পরিদর্শন কাজকে ব্যাপকভাবে সীমিত করে ফেলা হয়েছে। প্রতিবেদনে ধারণা করা হয়েছে, ইরানের কাছে বর্তমানে বিভিন্ন মাত্রায় সমৃদ্ধ 2441 কেজি ইউরেনিয়াম রয়েছে। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গরিবাবাদী বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি ধারা মেনেই ইরানে ইউরেনিয়ামের ধাতব দণ্ড উৎপাদন সহ বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের কাজ চলছে। ইরানের স্থায়ী প্রতিনিধি সুস্পষ্ট ভাষায় বলেন, ইরান কখনোই তার পরমাণু তৎপরতায় এনপিটি চুক্তি লঙ্ঘন করেনি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারত সরকার ঘোষণা করেছে তারা দখলদার ইসরায়েলের কাছ থেকে অন্তত 100টি যুদ্ধ ড্রোন কেনার উদ্যোগ নিয়েছে, যা হবে অতি উচ্চমানের হামলার ক্ষমতা সম্পন্ন। ইসরায়েলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের ভারতের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসাইন।
ভারত সরকার জানিয়েছে তারা দখলদার ইসরায়েলের কাছ থেকে অন্তত 100টি যুদ্ধ ড্রোন কেনার উদ্যোগ নিয়েছে, যা হবে অতি উচ্চমানের হামলা ক্ষমতা সম্পন্ন। গত 3 দশক ধরে ভারত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে, বিশেষ করে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি ক্ষমতায় আসার পর নিরাপত্তা ও সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে তেল আবিবের সঙ্গে নয়াদিল্লির সহযোগিতা বহুগুণে বেড়েছে। ইসরায়েল একটি দখলদার ও অবৈধ রাষ্ট্র জেনেও বেশ কিছু লক্ষ্য নিয়ে ভারত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা উত্তরোত্তর বাড়িয়ে চলেছে। প্রথম লক্ষ্য হচ্ছে ইসরায়েলকে খুশি করে যুক্তরাষ্ট্রের ইহুদিবাদী লবিং গ্রুপের সাহায্যে ভারত ওয়াশিংটনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করছে। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসায় ভারত যত বেশি সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। বলা যায় ভারত এখন দক্ষিণ এশিয়ায় ইহুদিবাদী লবিং গ্রুপের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারতের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনিদের দমনের অভিজ্ঞতা নিয়ে ভারত সরকারও কাশ্মীরের মুসলিম জনগণকে মোকাবেলার চেষ্টা করছে, কেননা কাশ্মীরিরা দীর্ঘদিন ধরে ভারতের আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করেন। ওই সফরকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে ইসরায়েল তাদের নিরাপত্তা বিষয়ক অতি স্পর্শকাতর কিছু স্থাপনা পরিদর্শনের সুযোগ দেয়। এটাকে ইসরায়েলের গণমাধ্যমগুলো ও নিরাপত্তা কর্মকর্তারা ভারত ইসরায়েল গভীর সম্পর্কের প্রমাণ বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পেছনে ভারতের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবেলায় নিজের ক্ষেপণাস্ত্র ও পরমাণু শক্তিকে জোরদার করা। কাশ্মীরের মালিকানা নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসায় দুই দেশই তাদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচির উন্নয়ন ও বিস্তার ঘটাচ্ছে। এ কারণে ভারত ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ঝুঁকে পড়েছে, তবে এতে ইসরায়েলও লাভবান হচ্ছে। মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়া ইসরায়েল ভারতের সঙ্গে সম্পর্ক বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও নতুন নতুন প্রযুক্তি দিয়ে ভারতকে সহযোগিতা করছে। এর মাধ্যমে ইসরায়েল আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসা এবং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে। যাই হোক, ভারত সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও দেশটির মুসলিম জনগোষ্ঠী এর তীব্র বিরোধী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের পটুয়াখালীর গঙ্গামতী সৈকতে আজ দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। এ নিয়ে চলতি বছর মোট 19টি মৃত ডলফিন সৈকতে পাওয়া গেছে। এভাবে ক্রমবর্ধমান হারে ডলফিন মারা যাওয়ার খবরে পরিবেশবাদীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
পটুয়াখালীর গঙ্গামতী সৈকতে আজও দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। প্রথমটি আজ বুধবার সকাল 8টার দিকে এবং দ্বিতীয়টি দুপুর 1টার দিকে উদ্ধার করা হয়। এ দুটি সুসুক প্রজাতির ডলফিন। এ নিয়ে চলতি বছর মোট 19টি মৃত ডলফিন সৈকতে পাওয়া গেল। এবছর আগস্ট মাসে এখানে 9টি মৃত ডলফিন ভেসে এসেছে। সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীতে বুদ্ধিমান প্রাণীগুলোর মধ্যে ডলফিন অন্যতম। গত কয়েক বছর ধরেই বঙ্গোপসাগরের সৈকতে মৃত ডলফিন ভেসে আসছে। এ সংখ্যা প্রতি বছর বাড়ছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে 2020 সালে 6টি মৃত ডলফিন, 1টি মৃত তিমি ভেসে এসেছিল। এবছর এ সংখ্যা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে। এ প্রসঙ্গে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ রেডিও তেহরানকে জানান,
এই বছরে এত বেশি ডলফিন মারা গেল যেটা আমরা অনেকটা উদ্বিগ্ন। ডলফিন রক্ষা কমিটিতে আমরা যারা সবাই চেষ্টা করছি, কাজ করছি, জেলেদের সাথে মত বিনিময় করছি, তারপরে ওদেরকে সচেতন করার চেষ্টা করছি, কিন্তু দিন দিন এটা বাড়তিছে। আজকে দুইটা আসছে, সকালে 6টার দিকে একটা আসছে, আবার ঠিক 1টার দিকে আরেকটা। যতগুলো মৃত ডলফিন আমরা উদ্ধার করেছি বা ভেসে আসছে, ম্যাক্সিমামই দেখা গেছে যে জাল পেঁচানো। এ দ্বারা বোঝা যায় যে জালে আটকা পড়ছে। ঠিক সমুদ্রে অসংখ্য মাছ ধরা ট্রলারে যে টুকরো জল লেখাটে কেটে, এই টুকরো জলগুলো ওদের মুখে আটকায়, যেটা যে কারণে ওরা মুখ আটকায় গেলে এরপরে ওরা শিকার করতে পারে না। এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা জানা খুবই দরকার।
ডলফিন হত্যা বন্ধে জেলেদের সচেতন করা, সমুদ্রের উপকূলে মাটি ঘেঁষা পাতা, হাজারি বা নাংলা বর্ষি ব্যবহার না করা এবং সাগরে ছেঁড়া জাল বা প্লাস্টিক পণ্য না ফেলার জন্য সকল জেলেদের বাধ্য করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পদক্ষেপ নেবার দাবি জানিয়েছে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির এই দলনেতা। এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাজেদুল হক জানান, সৈকতে ভেসে আসা ডলফিনের মৃতদেহ নিয়ে পর্যাপ্ত গবেষণা প্রয়োজন। কুয়াকাটা সংলগ্ন 10 কিলোমিটার এলাকায় যদি এক মাসে 8-10টি মৃত ডলফিন ভেসে আসে, তাহলে পুরো উপকূলীয় এলাকায় কত ডলফিন মারা যাচ্ছে তা সহজেই অনুমান করা যায়। জরুরি ভিত্তিতে এর প্রতিকার করা না গেলে সমুদ্রের জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত বছর জুলাই মাসে কুয়াকাটা সৈকতে 8টি মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। সরেজমিনে এই কমিটি গত বছর অনুসন্ধান চালিয়ে প্রাথমিক পর্যায়ে ডলফিন মারা যাওয়ার জন্য জেলেদের জালে আটকা পড়ে মারা যাওয়া, ইঞ্জিন চালিত বোট বা ট্রলারের প্রপেলারে আঘাত পেয়ে মারা যাওয়া, রাক্ষসে সামুদ্রিক প্রাণীর আঘাতে মারা যাওয়া এবং পানি দূষণ ও সামুদ্রিক দূষণে মারা যাওয়াকে কারণ হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া ওই কমিটি একটি কুইক রেসপন্স কমিটি গঠন সহ 12 দফা সুপারিশও করেছিল, তবে এসব সুপারিশ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হয়নি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, সুপ্রিয় শ্রোতা পাঠক বন্ধুরা, সপ্তাহ পেরিয়ে আজও হাজির হয়েছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসর নিয়ে। আমি গাজী আব্দুর রশিদ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমাদের স্বাস্থ্য কথার আসর সমসাময়িক স্বাস্থ্য বিষয়ক সমস্যা ও সে বিষয়ে পরামর্শের জন্যই বিশেষজ্ঞ চিকিৎসকের আলোচনা নিয়েই নির্মিত, সে কথা আপনারা জানেন। আজকের আসরেও আমরা কথা বলব ডেঙ্গু জ্বর নিয়ে। করোনায় যখন নাজেহাল বিশ্ব, তখন বাংলাদেশেও করোনার ভয়াবহ পরিস্থিতির পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডেঙ্গু জ্বর। মারাও গেছেন প্রায় 1/2 শতাধিক মানুষ। যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তো ডেঙ্গু জ্বর সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার শেষ পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অ্যাসিস্ট্যান্ট সার্জন ডাক্তার মোহাম্মদ আমির হোসেন। তিনি ঢাকা DNCC করোনা আইসোলেশন সেন্টার মহাকালীতে কর্তব্যরত। ডাক্তার আমির হোসেন, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকেও।
জনাব ডাক্তার মোহাম্মদ আমির হোসেন, গত 2 পর্বে ডেঙ্গু জ্বর সম্পর্কিত অনেকগুলো বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। আজ শেষ পর্বে আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাইব, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে বয়স ভেদে কি তারতম্য আছে? সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে
40% 14 বছরের কম বয়সী, আপনি যে কথা বলছিলেন এটি বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এসব ঘটনায় তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা, এ বিষয়ে আপনি কি বলবেন?
আসলে ডেঙ্গু জ্বরের জন্য এরকম বয়সের কোনো তারতম্য নাই, কিন্তু বাচ্চাদের এই জ্বরটা একটু বেশি হয়। তার কারণ হচ্ছে বাচ্চারা তো একটু মানে ঘোরাফেরা করবে নিয়মিত, তারা একটু উচ্ছৃঙ্খল চালিত খেলাধুলা করবে, বাইরে খেলাধুলা করবে, এই কারণে সাধারণত তাদেরকে একটু মাসে কামড় দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। হ্যাঁ, যদি তারা একটু বাইরে ঘোরাফেরা করে এই কারণে বাচ্চাদের একটু বেশি হয়। তাছাড়া ইউজুয়ালি সাধারণত বয়সের কোনো তারতম্য নয় ডেঙ্গু জ্বরের।
ডাক্তার আমির হোসেন, বিশেষজ্ঞরা বলছেন আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গু জ্বরের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বিশেষজ্ঞদের প্রেডিকশন অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন?
আসলে বিশেষজ্ঞরা কি বলছে, এই টাইমটা হচ্ছে ডেঙ্গু মানে প্রকোপ মহামারী বাড়তে পারছে, যেটা আমরা গত 2019 সালে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আসলে আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা দরকার, নিজে সচেতন থাকবো, অন্যদেরকে সচেতন করবো। আর এই ক্ষেত্রে আসলে কিছু নিয়ম নীতি মানা দরকার। সেটা হচ্ছে আমি আমার নিজের বাড়ি বা অফিসের আশপাশ একটু সুন্দর করে পরিষ্কার করে রাখবো। আমাদের যেটা ফুলের টপ থাকে সে টপের ভিতর যাতে পানি 3 দিনের বেশি জমতে না পড়ে, বাড়ির আশপাশে টিনের কৌটা থাকে, টায়ার থাকে, গাড়ির চাকা থাকে, এখানে অনেক সময় পানি জমতে থাকে, ডাবের খোলাতে পানি জমতে থাকে, পলিথিনের মধ্যে পানি ফিটতে থাকে, এগুলো পানি জমতে থাকে, এই পানিগুলো আমরা এরকম প্রতিনিয়ত পরিষ্কার করবো। জায়গাগুলো এই জায়গাগুলোকে যদি আমরা নষ্ট করে দিতে পারি তাহলে কিন্তু তার এই যে বংশগতি বৃদ্ধি এটাকে এটা নষ্ট হয়ে যাবে। আর এটা যদি নষ্ট হয় তাহলে ডেঙ্গু জ্বর কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কিন্তু আমাদের জন্য সহজ হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনার শেষ পর্ব শুনছেন। ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
বিরতির আগেই ডেঙ্গু নিয়ে বিশেষজ্ঞদের প্রেডিকশন শুনছিলেন তোরাতের আমির হোসেন। এবারে যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাইব, সেটি যদিও আপনার চিকিৎসা শাস্ত্রের বিষয় নয়, তবুও যদি বলেন কেন বাংলাদেশে ডেঙ্গুর উৎস এডিস মশার উপদ্রব বাড়ছে। এডিস মশার নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো কি যথেষ্ট বলে আপনি মনে করেন?
জি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে যথেষ্ট সুন্দর উদ্যোগ নিতেছে গভর্নমেন্ট আর কি। ইতিমধ্যে হচ্ছে মশা নিধন প্রকল্প চলতেছে আর কি, প্রত্যেকটা শহরের অর্ডে অর্ডে এরকম মশা নিধনের জন্য যে আপনার যে মেশিন ব্যবহার করে গ্যাস মানে ধোঁয়া তৈরি করে যে মশা নিধন কার্যক্রম চলতেছে, তারপরে মানুষের বাসা বাসায় গিয়ে সরকারের যে কার্যক্রম চলতেছে যে ডেঙ্গুর আভা পাওয়া যাচ্ছে কিনা আর কি। আর তারপরে আশপাশ সিটি কর্পোরেশন যে উদ্যোগগুলো নিতেছে আশপাশের ডোবা নালা বাড়ির আশপাশ পরিষ্কার করার, এগুলো তো করতেছে, এগুলো অবশ্যই প্রশংসা দাবিদার। সাথে সাথে যে টেলিভিশন রেডিওর মাধ্যমে যে সমস্ত প্রোগ্রামগুলো চলতেছে বিক্রেত বিতরণ জনগণের সচেতনতা বাড়ানোর জন্য প্রোগ্রাম চলতেছে, আমি মনে হয় এগুলো যথেষ্ট আর কি। এখন আমরা যদি এইগুলোকে মেনে আমাদের জীবনের মধ্যে এগুলো নিতে পারি তো আমরা ইনশাল্লাহ সেই মহামারী থেকে আমাদের নিজেদেরকে এবং আমাদের দেশকে এবং বিশ্বকে বাঁচাতে পারবো ইনশাল্লাহ।
ডাক্তার আমির হোসেন, সবশেষে আপনার কাছে জানতে চাইব, ডেঙ্গু জ্বর, করোনা কিংবা সিজনাল জ্বর, যেটাই বলেন না কেন, সামগ্রিক একটা সংকটময় পরিস্থিতি চলছে, এ থেকে মানুষের সচেতনতার জন্যে আপনার আর কোনো পরামর্শ থাকলে বলুন?
যেহেতু আমাদের এখন দেশে মহামারী চলতেছে, করোনা সাথে সাথে ডেঙ্গু হচ্ছে, এক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিব, যেটা সেটা হচ্ছে করোনা মহামারী থেকে বাঁচার বজায় রাখি, যে কোনো সিম্পটম দেখা দিলে আমরা নিজেরা টেস্ট করে পজিটিভ হলে আমরা নিজেরা আইসোলেশন থাকি। সাথে সাথে যদি ডেঙ্গু হয়ে থাকে সেক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখি, নিজে মশারির মধ্যে থাকার চেষ্টা করি, তারপরে সরকারি যে নিয়মনীতিগুলো আছে ওইগুলো আমরা ফলো করি। যে প্রোগ্রামগুলো চলতেছে আর কি, গভর্নমেন্ট বলেন যে রেডিও টেলিভিশনের মাধ্যমে যে প্রোগ্রামগুলো চলতেছে আর কি, এগুলো হচ্ছে আসলে আপ টু ডেট থাকে আর কি, মানে সর্বোচ্চ লেটেস্ট কী তথ্য আসতেছে, সরকার থেকে কী নির্দেশনা আসতেছে বা ন্যাশনাল গাইডলাইন কী বলতেছে, এগুলো যদি আমরা মেনে চলি তো আমার মনে হয় ইনশাল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
ডক্টর আমির হোসেন, আপনাকে আবারও অশেষ ধন্যবাদ।
ধন্যবাদ রেডিও তেহরানকেও, ধন্যবাদ সবাইকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা গত তিন সপ্তাহের আলোচনায় ডেঙ্গু জ্বর এর লক্ষণ, কিভাবে পরীক্ষা করা হবে এবং ডেঙ্গু ও অন্যান্য জ্বরের পার্থক্য, চিকিৎসা, বয়স ভেদে তারতম্য আছে কি নেই এবং সচেতনতা নিয়ে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আমির হোসেনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আশা করি এসব আলোচনা আপনাদের কাজে আসবে। তো এবার বিদায় নেওয়ার পালা, তবে তার আগে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি। মাস্ক পরতে অবহেলা করবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সাবান পানি অথবা স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করবেন, সাথে ব্যায়াম করবেন ও পুষ্টিকর খাবার খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে গটিয়ে নিচ্ছি স্বাস্থ্য কথার আজকের আসর।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 8 সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আফগানিস্তানে শরিয়া আইন বাস্তবায়নের নির্দেশ তালেবানের সর্বোচ্চ নেতার প্রথম আলো। তালেবানের নতুন সরকার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, যুগান্তর। আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে, মির্জা ফখরুল ইত্তেফাক। আবরার হত্যা, 25 জনের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন, কালের কণ্ঠ। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ মানব জমিন। ভারতের শিরোনাম। আফগানিস্তানে সরকার ঘোষণা হতেই দিল্লিতে সিআইএ প্রধানের সঙ্গে বৈঠকে অজিত ডোভাল, আনন্দবাজার পত্রিকা। পিএইচডি মাস্টার্স ডিগ্রি মূল্যহীন, মোল্লারাই শ্রেষ্ঠ, জানিয়ে দিল তালেবানের নতুন শিক্ষামন্ত্রী আজকাল। হাইকোর্টে ধাক্কা বিশ্বভারতীর, সাসপেন্ড হওয়া 3 পড়ুয়াকে ক্লাসে ফেরানোর নির্দেশ সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার 2টি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের হুমকি দিয়ে পাহাড় দখল করেন বিচ্ছু, এটি বাংলাদেশ প্রতিদিনের একটি শিরোনাম, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সংসদের হুইপ শামসুল আলম ওরফে বিচ্ছু, তিনি পাহাড় দখলের জন্য যে হুমকি দিয়েছেন এবং পাহাড় দখল করেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হলেও তা ধোপে টেকেনি, এই যে সব ঘটনাগুলো ঘটেছে এর পেছনের যে কারণ সেটি হচ্ছে এই শামসুল হকদের মতো সরকার দলীয় এমপিদের প্রচণ্ড ক্ষমতা আছে, সমাজের ভালো মন্দ সুবিধা অসুবিধা তারাই নির্ধারণ করে নিতে পারেন। তার বিরুদ্ধে এত বড় একটা অন্যায় কাজ করার পরেও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা হালে পানি পায়নি এবং বলা হয়েছে অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, এই অদৃশ্য কারণটা যা, সেই কারণেই তিনি এই ধরনের অন্যায় অপরাধ করতে পারে এবং একজন জাতীয় সংসদের হুইপ হওয়ার পরেও নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের হুমকি দিতে পারেন। সেই কারণ হচ্ছে প্রবল প্রতিপত্তি এবং ক্ষমতার দাপট। এর আগেও নানা ধরনের অপরাধ অপকর্ম করেছেন, তার বিরুদ্ধে অনেক রিপোর্ট হয়েছে পত্রপত্রিকায়, তারপরেও যেহেতু তিনি বহাল তবিয়তে আছেন এবং তাকে এই সমাজে এই দেশের ব্যবস্থার মধ্যে তাকে কিছু করা যাবে না, এগুলো সবই অন্যায়, অনিয়ম এবং আইনহীনতার ফসল। অর্থাৎ যে সংসদে বসে আইন প্রণয়ন করা হয় এবং যারা আইন প্রণয়ন করেন তিনি যদি আইনের লঙ্ঘনকারী হন, তাহলে আমরা আইনের শাসন দেশে কিভাবে প্রত্যাশা করি?
আফগানিস্তানে তালেবান সরকার ঘোষণা করেছে, এ নিয়ে পশ্চিমা জগতে একরকমের উদ্বেগ দেখা যাচ্ছে, এর কারণ কি?
জি, আফগানিস্তানে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে বা সরকার ঘোষণা করা হয়েছে সেই সরকার নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পশ্চিমা দেশগুলো এই সরকারের ব্যাপারে একরকমের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। কারণ হচ্ছে তাদের ভাষায় বা আন্তর্জাতিক খবরের মাধ্যমগুলো থেকে আমরা যা জানতে পারছি তাতে দেখা যাচ্ছে যে তালেবানের সরকারে আমেরিকা বা পশ্চিমা দেশগুলো ঘোষিত অনেক সন্ত্রাসী এখানে ঠাঁই পেয়েছেন। বিশ্বের যে সমস্ত দেশ বা যে সমস্ত শক্তি বা যে সমস্ত সংগঠন আমেরিকা বা পাশ্চাত্যের কথা না শুনে তারা বেশিরভাগই সন্ত্রাসের কালো তালিকায় নাম লিখিয়ে ফেলে, অর্থাৎ তারা সন্ত্রাসী দেশ হিসেবে, সন্ত্রাসী সংগঠন হিসেবে, সন্ত্রাসী ব্যক্তি হিসেবে পরিচিতি পায়। তালেবানকে দিয়ে আমেরিকা যে সমস্ত কাজ করতে চেয়েছিল সে সমস্ত কাজ করার মিশন শুরুর পরে একটা বিপর্যয় ঘটেছে এবং তালেবান বুঝতে পেরেছে যে এরা প্রকৃতপক্ষে আমাদের হিতাকাঙ্ক্ষী নয়। এই কারণে পরবর্তীতে তালেবান আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এরপরে তালেবানের কোনো কোনো নেতাকে আমেরিকা বা তাদের প্রভাব বলয়ের ভেতরে থাকা আন্তর্জাতিক সংস্থাগুলো সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা যখন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলো তার আগে তালেবানের সাথে চুক্তি করেছে, তার মানে তালেবানকে একটা স্বীকৃত শক্তি হিসেবে গণ্য করে তার সাথে চুক্তি করা হয়েছে। এখন যদি তালেবানের নেতাদেরকে সরকারে আসার কারণে আপত্তি জানায় সেই আপত্তি খুব যুক্তিসঙ্গত হয় বলে আমি মনে করি।
তো জনাব শেজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আফগানিস্তানে সরকার ঘোষণা হতে দিল্লিতে সিআইএ প্রধানের সঙ্গে বৈঠক অজিত ডোভালের, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান উইলিয়াম বার্নস। এরপরে বুধবার রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিকোলাই পেত্রোশেভের সঙ্গে সাক্ষাৎ হল ডোভালের। মঙ্গলবারে তালিবান তাদের নতুন সরকার ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী হয়েছে মোহাম্মদ হাসান আখুন্দ, যে রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে মার্কিন ও রাশিয়ার এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। পিএইচডি মাস্টার্স ডিগ্রি মূল্যহীন, মোল্লারাই শ্রেষ্ঠ, জানিয়ে দিল তালিবানের নতুন শিক্ষামন্ত্রী। আজকাল সংবাদ প্রতিদিন এবং আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে মঙ্গলবার রাতে ঘোষিত হয়েছে তালেবান সরকার, তার পরপরই আফগানিস্তানের নতুন শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন এখনকার দিনে পিএইচডি কিংবা মাস্টার্স ডিগ্রির আর মূল্য নেই, কেননা মোল্লাদের কারোরই তো তা নেই, তবু তারাই শ্রেষ্ঠ। আফগানিস্তানের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন শেখ মৌলভি নুরুল্লাহ মনির, আর তারপরে তিনি কার্যত এ বোমা ফাটালেন, শটান জানিয়ে দিলেন। আজকের দিনে পিএইচডি মাস্টার ডিগ্রি মূল্যহীন, আপনারা জানেন মোল্লারা ও তালেবানরাই এখন ক্ষমতায়, তাদের কোনো পিএইচডি কিংবা এমএ ডিগ্রি তো নেই, এমনকি হাই স্কুলের ডিগ্রিও নেই, তবুও তারাই সেরা। হাইকোর্টে ধাক্কা বিশ্বভারতীর, সাসপেন্ড হওয়া তিন পড়ুয়াকে ক্লাসে ফেরানোর নির্দেশ, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। কলকাতা হাইকোর্টে বড় সড়ো ধাক্কা খেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাসপেন্ড হওয়া তিন পড়ুয়ার শাস্তি প্রত্যাহার করে অবিলম্বে তাঁদের ক্লাসে ফেরাতে হবে, বৃহস্পতিবার থেকে তারা যেন ক্লাস করতে পারে তা দেখতে হবে। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা অন্তর্বর্তীকালীন নির্দেশে এসবই জানিয়েছেন। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। হাইকোর্টের এই নির্দেশে স্বভাবতই খুশি সাসপেন্ড হওয়া পড়ুয়ারা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠান দেখছিলেন শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এখন রয়েছে কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা আহকাফের 18 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সুরার 19-23 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই এই সুরার 19 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালিউওয়াফফিহুম আ'মালাহুম ওয়া হুম লা ইয়ুযলামুন।
আর তাদের প্রত্যেকের জন্য রয়েছে কর্ম অনুযায়ী মর্যাদা, আর তাই জন্য যে আল্লাহ সকলের কর্মের পূর্ণ প্রতিফল দান করবেন এবং তাদের প্রতি অবিচার করা হবে না।
এই আয়াতে বলা হচ্ছে মহান আল্লাহ কিয়ামতের দিন সত্য গ্রহণকারী ও প্রত্যাখ্যানকারী প্রত্যেক দলকে তাদের আমল বা কর্ম অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেবেন। সেদিন যে কোনো কর্ম এবং তা করার নিয়তের উপর ভিত্তি করে প্রত্যেক ব্যক্তির মর্যাদা আলাদা আলাদাভাবে নির্ধারিত হবে। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলার ন্যায়পরায়ণতা বর্ণনা করে বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের ফলাফল পরিপূর্ণভাবে পাবে এবং সেদিন কারো প্রতি বিন্দুমাত্র জুলুম বা অন্যায় করা হবে না।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, পৃথিবী ও আখিরাতে প্রত্যেক ব্যক্তির ভাগ্য তার নিজের কর্মের উপর নির্ভরশীল। কিয়ামতের দিন যে কোনো কাজের উদ্দেশ্য সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে। দুই, কোনো কাজের প্রভাব সময়ের ব্যবধানে নির্মূল হয়ে যায় না, বরং এই প্রভাব মানুষের আমলনামায় লিপিবদ্ধ থাকে। কিয়ামতের দিন প্রতিটি আমলের প্রতিদান প্রদান করা হবে।
এবারে সূরা আহকাফের 20 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ায়াউমা ইউরাদুল লাযিনা কাফারু আলান নারি আযহাবতুম তাইয়িবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াসতামতা'তুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাসতাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন।
আর যেদিন কাফেরদের জাহান্নামের সামনে পেশ করা হবে, সেদিন তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের দুনিয়ার জীবনেই যাবতীয় সুখ সম্ভার ভোগ করা শেষ করেছ, সফল কাম হয়েছ, কিন্তু আজকের জন্য কোনো কিছু সঞ্চয় করনি, সুতরাং তোমরা জমিনে অন্যায়ভাবে যে অধ্যত্ব প্রকাশ করতে এবং ক্রমাগত যে নাফরমানি করে বেড়াতে, তার কারণে আজ তোমাদেরকে দেওয়া হবে অবমাননাকর শাস্তি।
পার্থিব জীবনে আল্লাহর দয়া ও রহমত সবার জন্য বরাদ্দ রয়েছে। এক্ষেত্রে মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য করা হয়নি। আল্লাহ তালা কাফির ও মুশরিকদেরকে পার্থিব জীবনের সহায় সম্পদ দিতে মোটেও কার্পণ্য করেননি। এ আয়াতে বলা হচ্ছে, কাফির ও গোনাহগার ব্যক্তিরা পার্থিব জীবনে আল্লাহ প্রদত্ত নিয়ামত ব্যবহার করে সব ধরনের ভোগবিলাস ও ইন্দ্রিয় পূজা করেছে। পৃথিবীতে তাদের না পাওয়ার কোনো বেদনা ছিল না, কিন্তু কিয়ামত হচ্ছে প্রতিদান দিবস। সেদিন আল্লাহর রহমতের ছায়াতলে শুধু বিশুদ্ধ চিত্ত, ইমানদার ও সৎকর্মশীল মানুষই স্থান পাবে। পৃথিবীতে যারা খোদাদ্রোহী হয়েছে এবং দম্ভ, অহংকার ও গোয়ার্তুমির কারণে আল্লাহর অস্তিত্ব স্বীকার করেনি, নিঃসন্দেহে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হচ্ছে, এক, পার্থিব জীবনের প্রাচুর্য ও সম্পদ ভোগ করার জন্য আল্লাহর প্রতি ইমান আনা বাধ্যতামূলক নয়। এখানে আল্লাহ তাআলা মানুষসহ তাঁর সব সৃষ্টির জন্য প্রয়োজনীয় জীবিকার ব্যবস্থা করেছেন। দুই, দম্ভ ও অহংকার মানুষকে সৎপথ থেকে বিচ্যুত করে বিভ্রান্তি ও খোদাদ্রোহিতার দিকে নিয়ে যায়।
এবারে এই সূরার 21 থেকে 23 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
واذكر اخا عاد اذ انذر قومه بالاحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه الا تعبدوا الا الله اني اخاف عليكم عذاب يوم عظيم قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون
أرشارن كرون আদ সম্প্রদায়ের ভাই হযরত হুদের কথা, যখন সে আহকাব অঞ্চলে বসবাসকারী শিয় সম্প্রদায়কে সতর্ক করেছিল, যার আগে এবং পরেও সতর্ককারীরা এসেছিলেন, এই বলে যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, নিশ্চয়ই আমি তোমাদের জন্য ভয়ঙ্কর দিনের শাস্তির আশঙ্কা করছি। তারা বলেছিল, তুমি কি আমাদেরকে আমাদের দেবতাগুলোর পূজা হতে নিবৃত্ত করতে এসেছ? তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার প্রতিশ্রুতি দিয়েছ তা আনয়ন করো। হুদ বলল, আজাব কখন আসবে না আসবে সে বিষয়ের জ্ঞান তো আল্লাহর নিকট আছে, আর আমাকে যা নিয়ে পাঠানো হয়েছে আমি শুধু সেগুলোই তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু আমি দেখছি তোমরা এমন এক জাতি যারা মূর্খের আচরণ করছ।
এই তিনায়াতে আল্লাহ নবী হযরত হুদ ও তাঁর জাতির ঘটনা উল্লেখ করে বলা হচ্ছে, আগে ও পরের অন্যান্য নবীর মতো হযরত হুদও তাঁর জাতিকে শিরক, মূর্তি পূজা এবং পাপ কাজ করার ব্যাপারে সতর্ক করতেন। কিন্তু জাতির লোকগণ তাদের অন্যায় অপকর্ম সম্পর্কে চিন্তাভাবনা করা বা মূর্তি পূজা থেকে বিরত থাকার পরিবর্তে নবীকে বলত, তুমি কিয়ামতের যে আজাবের ভয় দেখাচ্ছ তা সত্যি হয়ে থাকলে এই দুনিয়াতেই তা দেখিয়ে দাও। অথচ বাস্তবতা হচ্ছে, পাপের শাস্তি একমাত্র আল্লাহ তালাই দিতে পারেন এবং দুনিয়া কিংবা আখেরাতে তা দেওয়ার কোনো ক্ষমতা নবী রাসুলদের নেই।
এ কারণে হযরত হুদ জবাবে বলেন, তোমরা যা চাও তার কোনো জ্ঞান আমার কাছে নেই, তা কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে। আমি শুধুমাত্র আল্লাহর আদেশ তোমাদের কাছে পৌঁছে দিতে এবং তোমাদেরকে একত্ববাদ গ্রহণ করার দাওয়াত দিতে প্রেরিত হয়েছি। আমি যেমন দাওয়াত গ্রহণ করতে তোমাদেরকে বাধ্য করছি না, তেমনি তোমাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার নেই। আর তোমরা সত্য প্রত্যাখ্যানের জন্য যে আচরণ করছো তা মূর্খরা ছাড়া আর কেউ করে না।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, এক, সমস্ত নবী রাসুল এক আল্লাহর ইবাদত করতে ও সব ধরনের শিরক ও কুফর থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। দুই, পূর্বপুরুষদের অন্যায় আচরণ ও মিথ্যা উপাস্যদের প্রতি অন্ধবিশ্বাস ও গোঁড়ামি মানুষের মূর্খতার লক্ষণ, আর এ মূর্খতা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে। তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবার হাতে থাকা সর্বশেষ একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টির চতুর্থ থেকে ছয় উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই কিউইদের বিরুদ্ধে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জেতার কীর্তি গড়ল টাইগাররা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আগামী 10 সেপ্টেম্বর। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নাসিম আহমেদ মুস্তাফিজুর রহমানের তোপে মাত্র 93 রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে 19.1 ওভারে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ইহুদিবাদী ইসরায়েল দ্রুত পতনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অবৈধ রাষ্ট্র মৃত্যু ভয়ে আত্মহত্যা করতে চায় বলে মন্তব্য করলেন ইরানের সেনাপ্রধান। আফগানিস্তানে মোল্লা হাসান আখন্দকে প্রধানমন্ত্রী করে তালেবানের অন্তর্বর্তী সরকার গঠন এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের অপরাজনীতি বিএনপিকে খাদের কিনারে পৌঁছে দিয়েছে বলে সেতুমন্ত্রীর অভিযোগ। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য বিএনপির। এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দেশটিকে বিকিয়ে দিয়েছে এবং খুনে রাজনীতি করছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শ্রোতাবন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এ কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Oh,